You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আমার এই চেতনার রঙে পান্না হল সবুজ, টুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হল সে। তুমি বলবে যে তত্ত্বকথায় কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। আজ একটি বিশেষ সন্ধে, প্রত্যেককে আবাহন জানাই, প্রত্যেককে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। এই জন্য বিশেষ সন্ধে কারণ একটু আগে কথা হচ্ছিল যার সঙ্গে, তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সময় চলে যায় কিন্তু সেই সময়কে আমরা ধরে রাখি, সময়ের হয়তো রূপটা বদলায়, সময়ের হয়তো তারিখটা বদলায়, হয়তো সকালটা সন্ধে হয়, সন্ধেটা রাত হয়, রাতটা ভোর হয়, কিন্তু কোথায় যেন সেই মুহূর্তটা আমাদের মনের মধ্যে একেবারে হৃদমাঝারে থেকে যায়। ঠিক সেরকম ভাবেই আজকের সন্ধ্যাটা যে দুজনকে নিয়ে আমরা সাজিয়েছি, তাদেরকে হয়তো ফ্লাইট নিয়ে চলে যেতে হয়েছে নিজ দেশে, কিন্তু তারা আমাদের মনের মনিকোঠায় রয়ে গেছেন। শিমুল মুস্তাফা এবং ইয়াসমিন মুস্তারি, যারা আমাদের একটা সন্ধ্যাকে এমন উপহার দিয়ে গেছেন যা ভুলবার নয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে যিনি, যার মুখখানি দেখলেই মনে হয় যেন নির্মাল্যের ফুল, ক্যাঙ্গারু পয়েন্ট স্টুডিওতে আমরা এই মুহূর্তে রয়েছি দুজন। আমি স্বাগতা, আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাই। আমার সঙ্গে ডক্টর নীলা। নীলা, তোমাকে কি বলবো, তোমাকে শুভেচ্ছা জানাবো না, আমরা দুজন তো শুভেচ্ছা বিনিময় করেই নিয়েছি। তুমি সবাইকে, মানে রেডিওর প্রান্তে যারা রয়েছেন সবাইকে একটা শুভেচ্ছা জানাও, তারপর বাকি কথা বলছি।
শুভ সন্ধ্যা ব্রিসবেনের সকল শ্রোতা মণ্ডলী, যারা শুনছেন আজকে আমাদের রেডিও প্রোগ্রাম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
হ্যাঁ, এক্ষুনি বললাম যে দেখলেই মনে হয় নির্মাল্যের ফুল, আর সব সময় গোটা মুখমণ্ডলে একটা হাসি, এটা কিন্তু এই যে একটা মিষ্টতা। এবং একটু আগে কথা হচ্ছিল যে নীলাকে সবাই স্নেহ করেন, সেটাই কিন্তু আসলে ওর ব্যবহারটাই এমন, যার জন্য ওর ডাকে কিন্তু দেখুন একটা সন্ধ্যাতে পুরো গোটা প্রেক্ষাগৃহ পূর্ণ হয়ে গেছে ওর এবং ওর সহযাত্রী সহকর্মী যাদের সঙ্গে পথ চলে এই এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করেছে, ওদের কথাতেই কিন্তু। আর এটা আবারও বলবো যেহেতু নীলার কথা বলছি, কারণ ও এই অনুষ্ঠানটার সঙ্গে একেবারে গোড়া থেকে শেষ অবধি একেবারে মানে নিঃশ্বাস প্রশ্বাস বোধ হয় নিয়েছে। তো তুমি একটু বলো যে এই ইভেন্টটা কতদিন আগে প্ল্যান করেছ, কিভাবে করলে, এবং এত বড় একটা মানে অর্গানাইজ করা, এর পেছনে অনেকটা কাজ করতে হয়, সেই কর্মকাণ্ডটা বলো কিভাবে কিভাবে কি করলে।
আমি আমাদের শ্রোতাদেরকে বেশি বোর করব না, খুব ছোটভাবে বলি। সবাই যেহেতু জানেন যে আমাদের এই গত শনিবার এই প্রোগ্রামটা হল, এটা ছিল কবিতা ও গানের আসর। আমার কাছে মনে হয় এটা ব্রিসবেনের প্রথম কবিতার আসর যেটা আমরা অর্গানাইজ করেছি, এটা গর্ব করছি না। আমরা আসলে খুব টেনশনে ছিলাম যে আসলে এই প্রোগ্রামটা চলবে কিনা, কারণ আমি শিওর ছিলাম না যে আসলে ব্রিসবেনের লোকরা, এখানে কবিতা শোনার মতো লোক কতজন আছেন, কারণ এখন পর্যন্ত যেহেতু হয়নি এরকম প্রোগ্রাম, তো আমরা একটু রিস্ক নিয়ে প্রোগ্রামটা করেছিলাম। যেহেতু সবাই জানেন, তুমি যেহেতু জানো এটা, সবাই জানেন যে এটা সোসাইটি অফ বাংলাদেশি ডক্টরস অ্যাসোসিয়েশন ইন কুইন্সল্যান্ডের পক্ষ থেকে এই প্রোগ্রামটা হয়েছিল। এটা আসলে আমি বলবো এটা সাকসেসফুল হয়েছে, আমাদের একটা টিম ওয়ার্ক, ভালো একটা টিম ওয়ার্ক ছিল। এবং যিনি মেইনলি এই প্রোগ্রামটার উদ্যোক্তা উনি হচ্ছেন আমাদের ডক্টর জামান ভাই। উনি আসলে বাংলাদেশে গিয়েছিলেন এমনি বেড়াতে কয়েক দু তিন মাস আগে, এবং ওখানে যাওয়ার পর ওনার সাথে শিমুল মুস্তফার দেখা হন। এবং ওখানে ওনার সাথে কথা বলার পরে উনি হঠাৎ করে ডিসাইড করলেন যে না, আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, দেখি কেমন হয়। এবং সাথে সাথে উনি আমাকে প্রস্তাব দিলেন যে এটা কেমন হয় যে যদি আমরা এর সাথে পাশাপাশি নজরুল সঙ্গীতের একটা মানে একটা মানে কারণ তুমি হয়তো জানো যে গত বছর ইয়াসমিন মুশতারি এসে ঘুরে গেছেন এখানে, উনি উনি প্রোগ্রাম করেছেন। কিন্তু প্রবলেম হয়েছে যে আমরা যারা শ্রোতা ছিলাম, যেহেতু এটা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতের কম্বিনেশন ছিল, অনেক গান আমরা শুনতে চেয়েছিলাম যেটা তখন শুনতে পাইনি, এবং আমাদের আসলে মন ভরে
সেই তৃষ্ণাটা এবার মিটেছে।
হ্যাঁ, এই জন্যই আসলে এটা করা। তো আমরা ভাবলাম যে কবিতার সাথে হয়তো বা নজরুল সঙ্গীতটা খুব ভালো যাবে, এবং আসলে আপাকেও আসলে আমরা দেখতে চাচ্ছিলাম আবার, তো সেই জন্য প্রোগ্রামটা অর্গানাইজ এবং আমাদের পুরো টিমটা আসলে এটার জন্য কাজ করেছে।
আর আরেকটা কথা ছোট্ট করে বলি যে তার দুদিন আগে ওই রকম সাইক্লোন দেবী, ওই রকম বৃষ্টি, তারপরেও শনিবার দিনও কিন্তু খুব একটা ভালো মানে রৌদ্র ঝলমলে দিন ছিল না, তারপরেও অনেকজন এসেছেন এবং বাচ্চারা এসেছে, সবাই এসেছে। মানে আমি পরে ছবি দেখলাম, আমি খানিকক্ষণ ছিলাম, পুরোটা পারিনি, অতজন সবাই মিলে একসাথে
কৃতজ্ঞ যে ওনারা যে কষ্ট করে এসেছেন। এবং আমি সবচেয়ে মানে অ্যাপ্রিসিয়েট করব মাদেরকে, মা বাবাদেরকে, তারা যে তাদের বাচ্চাদেরকে এত সুন্দর করে মানে ম্যানেজ করেছেন। সাধারণত প্রোগ্রামের মধ্যে বাচ্চারা তো একটু কান্নাকাটি করে, আর এটা একটু ওদের জন্য তো আসলে খুব একটা কষ্টকর এই প্রোগ্রামটার জন্য বসে থাকা এতক্ষণ ধরে চুপচাপ, বিশেষ করে কবিতার সময় তো খুব চুপ করে বসে থাকতে হয়।
সাধুবাদ দিতে হয় ব্রিসবেনবাসী যারা এসেছিলেন সবাইকে,
সবাই। হ্যাঁ,
খুব ভালো, খুব ভালো। আমরা নেক্সট ইভেন্ট নিয়ে কথা বলবো, আরো অনেক গল্প করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে। তবে একটা গল্প, একটা কবিতা শুনে নিই আমরা, কারণ আমাদের আবার বোধ হয় শিমুল ভাইকে একটুখানি মনে করতে ইচ্ছে করছে। একটু কবিতায় কবিতায় সুরে সুরে আমরা আজকের সন্ধ্যাটা সাজিয়েছি, সেইভাবেই চলবো, কথা তো হবেই। একটু কবিতা শুনি।
আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বন বাদার ডিঙিয়ে কাটা তার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে বায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21 গুলো মাথার উপর গো গো করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকলেট টপিয়ার লজেন্স গুলো প্যারাট্রুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার ওখানে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী, এবং আসন্ন নির্বাচনে সমর মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে, আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনাশ বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন, সীমান্তের ট্রেঞ্চগুলোই পাহারা দেবে সারাটা বৎসর লাল নীল সোনালি মাছ, ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন, আমি এমন ব্যবস্থা করব গণরোষের বদলে গণচুম্বনের ভয়ে অন্তরকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের ওপর বসন্তের সংগোপন আক্রমণের মতো আর্কেডিয়ান বাজাতে বাজাতেই বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 400,000 টাকা পাওয়া যাবে। একটি বেল ফুল দিলে 4টি কার্ডিগান। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব, নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা।
শুনলাম প্রিয়তমা, যতবার শুনি ততবার ভালো লাগে। আচ্ছা, এবার বলো যে আমরা গান শুনবো, আমরা এরপরে নিশ্চয়ই গান শুনবো, ইয়াসমিনের গান শুনবো। তো ওনারা ব্রিসবেন এবং অস্ট্রেলিয়ার নিশ্চয়ই অন্যান্য জায়গাতেও প্রোগ্রাম করেছেন, সেটা
ওনারা মেইনলি আসলে ওনাদেরকে এবার আমরা নিয়ে এসেছি আমাদের অ্যাসোসিয়েশন, কিন্তু ওনারা এর আগে আমাদের এখানে আসার আগে শনিবার তো প্রোগ্রাম করলেন, তো শুক্রবার ওনারা ক্যানবেরাতে প্রোগ্রাম করেছেন, তারপর আমাদের পরের দিন অ্যাডিলেডে ওনাদের প্রোগ্রাম ছিল। কিন্তু আসলে এটা খুব বেশি হেক্টিক হয়ে গেছে ওনাদের জন্য, আমরাও এটা রিয়েলাইজ করছি, ওনারা অসম্ভব টায়ার্ড হয়ে গেছিলেন। আমরা আসলে টাইম মানে ডেট পাওয়াটা খুব ডিফিকাল্ট সেটাও আসলে, তো এই জন্য এভাবেই এটা করতে হয়েছে আনফরচুনেটলি। কিন্তু সব জায়গাতে আমি যেটা ফিডব্যাক পেয়েছি, এবং আজকে আসলে ইয়াসমিন আপা আমাকে ফোন করেছিলেন, ওনার সাথে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, তো উনি আপা বললেন আপা খুব প্লিজড, আসলে আমাদের শ্রোতারা এত ভালো শ্রোতা এবং এত ওনাকে অ্যাপ্রিসিয়েট করেছে সবাই, উনি খুব খুশি প্রতিটা জায়গাতে যেখানে উনি প্রোগ্রাম করেছেন। আর অন্যান্য জায়গারও আমি ফিডব্যাক পেলাম, ওরাও খুব মানে প্রশংসা করলো যে ওদের প্রোগ্রামও খুব ভালো হয়েছে।
আমরা শ্রোতা বন্ধু আপনাদের বলে রাখি, আমরা নিশ্চয়ই একান্ত সাক্ষাৎকার শুনবো একটু পরে, আমরা একটা গান শুনে আমরা চলে যাব ইন্টারভিউতে, ঠিক আছে? তুমি একটু বলো ইন্টারভিউ কে নিয়েছেন এবং কখন নিয়েছেন।
আচ্ছা, ইন্টারভিউতে যাওয়ার আগে, গানে যাওয়ার আগে আমি একটু বলে নিই, আসলে এই ইন্টারভিউটা খুব হঠাৎ করে নেওয়া হয়েছে, কারণ ওনারা এসেছেন দুপুরবেলা, তার উপরে ফ্লাইট লেট ছিল, তো দেরি করে আসার জন্য খুব তাড়াহুড়া করে ওনাদের ইন্টারভিউটা নেওয়া হয়েছে। এটা আমাদের ডক্টর জামান ভাই নিয়েছেন ইন্টারভিউটা, সেটা আসলে প্ল্যান ছিল না যে উনি নেবেন, কিন্তু এই জন্য আসলে ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ আছে এবং অনেক কিছু ভুল ত্রুটি তো অবশ্যই আছে, এবং আমি আশা করি যে আমাদের শ্রোতারা এটা দৃষ্টিতে দেখবেন।
নিশ্চয়ই নিশ্চয়ই, সব শ্রোতা বন্ধুরা সুন্দরভাবে উপভোগ করুন। আমরা প্রথমে একটা গান শুনব, শাওন আসিল ফিরে, এবং তারপর সরাসরি চলে যাব দুজনের ইন্টারভিউতে, তারপরে ফিরে আসছি আমরা। সাথে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
সে কি ফেরার هل تبحث عن إقامة دائمية في أستراليا؟ متخصصو الهجرة Education Embassy بإمكانهم المساعدة مجموعة واسعة من التأشيرات وفقا للحاجة. 9 سنوات من الخبرة والعمل جنبا إلى جنب في مجال الهجرة وخدمات التعليم. نتيح لك خيارات التواصل بالاستشاريين ذوي الخبرة الآن وعلى رقم 0426-089-600. وللحصول على المشروع والإرشادات بشؤون الهجرة وحتى الوصول خطوة بخطوة نحو هدفك، اتصل Education Embassy على رقم 3162-9257. زور موقعنا www.eduembassy.com.au أو كن ضمن 12,000 المتابعين صفحتنا على الفيسبوك. Station Sponsor.
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আমাদের মাঝে আছেন নন্দিত নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুশতারি। উনি ব্রিসবেনকে ধন্য করে কিছু গান শুনিয়েছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো, তার কিছু অনুভূতির কথা শুনবো। আপা কেমন আছেন আপনি?
আমি খুব ভালো আছি। এত সুন্দর একটি দেশে এত ভালো 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 মানুষের সামনে এসে যারা এত সম্মান এত ভালোবাসা দেয়, সেখানে কি খারাপ থাকা যায়?
খুব সুন্দর করে কথা বলেন আপনি। এই সাত সমুদ্রে 13 নদী পার হয়ে আমাদের কাছে আসলেন, আমাদের গান শোনালেন, আমাদের খুব ভালো লাগছে। আপা, আপনি বাংলাদেশে নজরুল সঙ্গীতের চর্চা কেমন হচ্ছে এখন?
এখন তো খুবই ভালো। আমি বলবো নজরুলের গান এখন তুঙ্গে আছে, কারণ আমার বলতে আরো আনন্দ পাই যে এই নজরুলকে নিয়ে আমার বাবা কবি তালিম হোসেন অনেক চেষ্টা চরিত্র করে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন বহু আগে। আমি তখন বোধহয় জন্মই হয়নি, তার পরিকল্পনা যখন ছিল এবং বাস্তবায়িত করেন 60-70 সালের দিকে। তো বাবার এই যে চেষ্টার যে একটা শেষ পর্যন্ত একটা সুন্দর সুফল পেলেন উনি, তারপরে আমরা তার মেয়ে হিসেবে গর্বিত এবং মনে করি যে দেশের জন্য একটি বিরাট কাজ হয়েছে। তার ফলশ্রুতিতেই কিন্তু পরবর্তীকালে নজরুল চর্চা এবং এই বর্তমানে এত সুন্দর সব হচ্ছে যে সেই আমলে আব্বা স্বরলিপির কাজ করে গেছেন দক্ষ স্বরলিপিকারদের দিয়ে, যার ফলশ্রুতিতে এখন খুব সুন্দর সেই স্বরলিপি থেকে রেকর্ড থেকে গান তুলে তুলে প্রজন্মের পর প্রজন্ম ছড়াচ্ছে। তা এটা কি আনন্দের বিষয় নয় বলেন? খুব সুন্দর হচ্ছে এখন।
আচ্ছা, ভালো লাগছে শুনে যে বাংলাদেশের নজরুল সঙ্গীতের চর্চা এখনো চলছে। আমরা বিদেশ থেকে শুনি যে মাল্টি ন্যাশনাল টিভি অপসংস্কৃতি বাংলাদেশকে ছেড়ে দিচ্ছে, তার মধ্যে আপনারা এই নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত এগুলো নিয়ে এখনো বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন, ভালো লাগছে শুনে। আবার আপনার স্মৃতির কথা কিছু বলেন। আমি জানি আপনার একটা বর্ণাঢ্য জীবন, আপনি সঙ্গীত পরিবারে জন্ম হয়েছে আপনার। এর মধ্যে কি এমন কোন সুন্দর স্মৃতি আছে যা আপনাকে এখনো দোলা দেয়?
হ্যাঁ, ভীষণ, কারণ ছোটবেলা থেকেই সুন্দর পরিবেশে আমি বড় হয়েছি। আমার সবচেয়ে বড় স্মৃতি যে আমার বাবা আমার সাথে যখন আমার সান্নিধ্য তাদের পেতাম, সেটা সবচেয়ে বড় আনন্দের এবং সুখকর স্মৃতি। কারণ কারোই বাবা মা দুজনই কিন্তু সুপ্রতিষ্ঠিত কবি সাহিত্যিক হয় না সচরাচর। আমি সৌভাগ্যবতী। আমার মাও বেগম মাফরুহা চৌধুরী, তিনি একজন স্বনামধন্য একজন ছোট গল্পকার ছিলেন এবং সাংবাদিক ঔপন্যাসিক। তেমনি একটি মানুষের আমি গর্ভে এসেছি, সেটা আমার জন্য বিরাট সুখকর। এটা আমি বলতে পেরে ভালো লাগে যে এবং বিরাট কবি তালিম হোসেন তার আমার বাবা, এটা তো আছেই। পরবর্তীকালে একদম ওটা তো ছোটবেলার ব্যাপার, আর একদম এই পরিণত বয়সে বিরাট একটা সুখের স্মৃতি বলতে চাই, যেটা আমি আমৃত্যু মনে রাখবো। এবং আমার সাংঘাতিক লোভ হয় এটা সবাইকে জানাতে যে কাজী নজরুল ইসলাম, যাকে আমি ধ্যান জ্ঞান করি, যার গান গাইতে গেলে আমি দিশাহারা মত্ত হয়ে যাই, এতই ভালো লাগে, নেশাগ্রস্ত হয়ে যাই সত্য জগৎ, তার গানের মধ্যে এমন কিছু জাদু আছে। সেই কবি যেখানে জন্ম হয়েছে সেই চুরুলিয়ার সূতিকাগার, যেখানে ওনার জন্মঘর একদম নিচু একটা কুড়ে ঘরের মতো, এখনো ওভাবেই রেখে দিয়েছে। সেই ঘরে আমি মাথা নিচু করে ঢুকতে হয়, ঢুকে তার সেই গন্ধ নিয়ে আসছে যে সেই বাচ্চা ওখানে হয়েছিল কাজী নজরুল ইসলাম, সেটা আমার সব সময় মনে থাকবে। যেহেতু তার গান নিয়ে আমি চর্চা করি, চেষ্টা করি, তার জন্মস্থান, জন্মের জায়গাটা, ঘরটা আমি দেখে এসেছি, সেখানের গন্ধ বাতাস আমি পেয়ে এসেছি, এবং সেইখানে তার একটি খোলা বই থাকে, সেখানে আমি তার সম্পর্কে কিছু বলে লিখতে পেরে আমি ধন্য হয়েছি। এটা আমার বিরাট পাওয়া, এটা আমার বিরাট স্মৃতি।
এতো এক অপূর্ব স্মৃতি, যার আমরা সবসময় বলি যে নজরুলের সুরের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উত্তরাধিকার ইয়াসমিন মোশতারি, আপনি তার আপনি জন্মের জায়গা দেখে এসেছেন। ব্রিসবেনে আমার মনে হয় গোটা পৃথিবীতেই আপনার অনেক ভক্ত আছে, তার মধ্যে ব্রিসবেনে আমাদের আমরা অনেকেই আপনার অনেক ভক্ত, তো ব্রিসবেন বাসীদের সম্পর্কে কিছু বলেন।
সেটা আর ভাষায় কি করে বলি, অন্তরের মধ্যে যে একটা অনুভূতি তৈরি হয়ে গেছে না, সেটা এমন অনুভূতি যে সেটা ভাষায় বললে কমে যাবে। আসলে এক কথায় আমি বলে দিই যে আমার অনুভূতিতে সাংঘাতিক একটা ভালো লাগা, ভালোবাসা এবং তাদের সম্পর্কে উচ্চ ধারণা মনের মধ্যে লালন করছি, এবং তাদের ব্যাপারে আমি মানে বিস্ময়কর যে কেন ওনারা এত ভালো এবং এত ভালো শ্রোতা, এত ভালো মানুষ, এবং এটা আমি বাড়িয়ে বলছি না, সত্যি সত্যি অনেক জায়গায় যাই কিন্তু ব্রিসবেনবাসী বিশেষ করে যারা আমাকে এই নিয়ে দুবার আনলেন, তারা এত ভালো, এত সুন্দর করে আমার গানের আয়োজন করেন যে সাবলীলভাবে আমি যতই ইয়ে থাকি না কেন, হয়তো আমরা এক দেশ থেকে আরেক দেশে যে গান করি, একটু মনে হয় যে দেশেও আমরা বিশ্রাম করি, সেখানে বিদেশে বিশ্রাম না করে গান গাওয়া, কিন্তু তাদের শ্রোতাদের যে উৎসাহ, ভালোবাসা এবং তাদের আয়োজনের ধরন দেখে আমাকে সহায়তা করবার জন্য যা যা প্রয়োজন তা একেবারে দেবার জন্য প্রস্তুত মানুষ সবাই, যে কি করে গানটা আমি ভালো গাইব, এই যে একটি আয়োজন এত সুন্দর যে সেখানে আমি ভাষায় আমি বলতে পারবো না যে আমার কেমন ভালো লাগে। তবে আমি দোয়া করি যেন সবাই ভালো থাকেন, এবং তাদের এই চাওয়া, এই ভালোবাসা আমি যেন সম্মান দিতে পারি, অর্থাৎ আমি যেন আমার কণ্ঠ ভালো রাখতে পারি, তাদেরকে তাদের সেই তৃষ্ণা মেটানোর মতন ক্ষমতা আমৃত্যু রাখতে পারি, এটা আমি তাদের সম্মানেই আমি আমাকে শিল্পী হিসেবে আমি যেন ভালো থাকি, আমার নিজের জন্যই আমি চেষ্টা করব।
আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আপনার খুব ভালো লাগলো। কিন্তু আপনি বললেন যে তৃষ্ণা মেটাতে পারি, আপনি তৃষ্ণা মেটাতে পারেননি, গতবারও পারেননি, এই জন্য প্রচন্ড চাপ আপনাকে আবার আনতে হলো। শেষ প্রশ্ন, আবার যদি ডাকি আসবেন তো?
বাবা, আমার সৌভাগ্য, এবং কি বলবো, এখন এটা কোনো আয়োজক বা কোনো প্রতিষ্ঠান বা কোনো আমাকে একটি শিল্পী হিসেবে একটি উদ্যোক্তার কাছে যাওয়া যে আমাকে কেউ ডাকছে এরকম আমি আর ভাবি না। এটা মনে করি আমার বাড়ি ঘর, আমার ভাই বোন বা সবাই এখানে আপনারা, আমার এত আত্মার মানে সম্পর্ক হয়ে গেছে যে টান আমি না আসলেও থাকবে, এবং আপনারা ডাকা মাত্রই চিলের মতো চলে আসবে উড়ে।
আশ্বাস পেয়ে ধন্য হলাম। প্রতিটা সুন্দর জিনিসেরই শেষ আছে, সময় সংকীর্ণতার জন্য আমাদের আজকের এই গল্প, এই আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি আবারও আপনাকে পাবো আমাদের মাঝে।
আমিও ব্রিসবেনবাসীকে অনেক 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 শুভেচ্ছা জানাই, তাদের মঙ্গল কামনা করছি, এবং আমার জন্য যেন ওনারা দোয়া করেন এই কামনা করছি। তাদের যেসব গান শোনাতে পারিনি এবার, যেন ভবিষ্যতে সেসব গান শোনাতে পারি এবং তাদের আশা মেটাতে পারি, এই আমি তাদের কাছে চাই, দোয়া চাই।
অনেক ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক মন্ডলী, যে আমাকে কবিতা ভালোবাসতে শিখিয়েছে সে আজ ব্রিসবেনে অনেক প্রতীক্ষিত বাংলাদেশের শ্রেষ্ঠ আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা। শিমুল আজকে আমাদের মাঝে, যতবার ওর কণ্ঠ শুনি ততবার আমার মনে হয় এ যেন এক জাদু। সেই শিমুল, ওর কাছ থেকে কিছু কথা শুনবো আমরা। প্রথমেই ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে শিমুল তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কিছুটা সময় দেবার জন্য।
আমি খুব কৃতজ্ঞ ব্রিসবেনবাসীর কাছে, বিশেষ করে বন্ধু জামানের কাছে, যে সুদূর বাংলাদেশে যেয়ে আমাকে এখানে আনার জন্য নানা রকম প্রক্রিয়া করেছে এবং জামান এবং এই ব্রিসবেনবাসী যদি আমাকে আমন্ত্রণ না জানাতো তাহলে হয়তো অস্ট্রেলিয়ায় যে আর দু একটা জায়গায় আমি আসলাম বা প্রোগ্রাম করলাম সেটা হতো না। এবং আমার কেন জানি মনে হয়েছে যে একটি স্বপ্নের জায়গা যেখানে বেশ কিছু বাঙালি আছে যারা প্রবাসে থেকে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের চেতনাকে ধারণ করে, সেই মানুষগুলোকে অনেকদিন পরে দেখতে পাচ্ছি, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া।
শিমুল, ব্রিসবেনে প্রথম আসলে তুমি কেমন লাগছে?
শহরটা একেবারেই অন্যরকম এবং দেশটা তো নিঃসন্দেহে একটি স্বপ্নের দেশ। আমার কাছে যেটা মনে হয়েছে যে এত কিছু এদেশে শেখবার আছে, জানবার আছে, যে আমরা যখন আসি তখন মনে হয় যে আমরা কেন এদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি না বা সেই শিক্ষাগুলো কেন আমাদের দেশে কাজে লাগাই না। আর এখানে যারা সম্পৃক্ত আছে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে তাদেরকে দেখে তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং আজকের যে আয়োজনটি আমরা এখানে করব, আবৃত্তি করব আমি এবং ইয়াসমিন মুস্তারি, ইয়াসমিন আপা, শ্যাম আপা, তো আমাদের বিশ্বাস যে আমরা কিছুটা সময় হলেও বাংলাদেশের সেই নস্টালজিক বিষয়টিকে আবার তুলে ধরতে পারব।
অপূর্ব উত্তর। তুমি একজন প্রতিষ্ঠিত, বিখ্যাত এবং কালজয়ী আবৃত্তিকার, আবৃত্তি জগতে কিভাবে আসলে?
আবৃত্তি করব এটা আমার কখনোই মাথার মধ্যে ছিল না। আমি একসময় তো খেলাধুলা করতাম এবং তোমাদের সাথে আমার যখন পরিচয় তখন একেবারেই ছাত্র জীবনের পরিচয়, আমি সেই ময়মনসিংহ মেডিকেল কলেজের সময় তো আমি ওখানে যে প্রোগ্রাম করেছি, কিন্তু তারও আগের কথা বলছি যে আমি খেলাধুলা করতাম, গান বাজনার প্রতি আমার একটা আকর্ষণ ছিল। কিন্তু একটা সময়ে আমি উপলব্ধি করলাম যে কবিতা হচ্ছে বাঙালির সবচেয়ে বেশি প্রিয় একটি জিনিস। বাঙালি মানেই হচ্ছে কবি, কেউ কবিতা লিখে, কেউ প্রকাশ করতে পারে, কেউ করতে পারে না। এবং আমাদের শিল্প মাধ্যমের যতগুলো দিক আছে প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো ভাবে কবিতা কিন্তু এসে জায়গা করে নিয়েছে। আমি যখন গান করছি তখন গানের কথাগুলো একটি কবিতা, যখন একটি ছবি আঁকছি, প্রকৃতির একটি ছবি আঁকছি, যে ল্যান্ডস্কেপটা আমি দেখছি সেটা কিন্তু একটি কবিতা, হতে পারে জীবনানন্দ দাশের একটি কবিতা। আমি যখন নাচের সাথে সম্পৃক্ত হচ্ছি তখন কিন্তু একটি ছন্দ চলে আসছে, সেখানেও কবিতা। তো কবিতা ছাড়া বাঙালি, এবং বাঙালি হচ্ছে পৃথিবীর একমাত্র জাতি যে জাতি সংস্কৃতির জন্য একটি সার্বভৌম রাষ্ট্র তৈরি করেছে এবং ধর্মে ধর্মে যুদ্ধ করেছে একটি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য, সেই কবিতা তার মধ্যে একটি অন্যতম। রবীন্দ্রনাথ গান লিখেছেন, সাহিত্য চর্চা করেছেন, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গল্প লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু নিজেকে কবি বলে বলতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং সে কারণে তিনি নিজেকে বিশ্বকবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং আমরা তাকে বিশ্বকবি হিসেবে বলি। এবং আমার কাছেও এটা মনে হয়েছে যে কবিতার মধ্য দিয়ে যে মানুষের বোধ, যে গভীরতা, যে বহিঃপ্রকাশ, কবিতা কখনো কখনো প্রেমের কথাগুলো বলে ওঠে, কবিতা কখনো কখনো আমাদের দ্রোহের কথা বলে ওঠে, স্বাধীনতার কথা বলে ওঠে, দেশপ্রেমের কথা বলে ওঠে, এত সহজভাবে, এত সাবলীলভাবে কবিতা দিয়ে যে মানুষের এই কথাগুলো বলা যায়, এটা আমি যখন উপলব্ধি করি তখন মনে হয়েছিল যে আমাকে কবিতা ছাড়া কোন মাধ্যম বোধে আমি পাচ্ছি না যে যেটা দিয়ে আমি আমার মনের ভাবগুলো প্রকাশ করব, হয়তো সে কারণে কবিতা আসা।
এমন সুন্দর করে কবিতার কথা তোমার কণ্ঠেই মানায়। আবিদ, তোমার বর্ণাঢ্য জীবনে এমন একটা স্মৃতির কথা আমাদের সাথে শেয়ার করো যা তোমাকে সবসময় দোলা দেয়।
না, আমার জীবন বর্ণাঢ্য বলবো না, আমার জীবন মানুষের কাছাকাছি জীবন। আমি কবিতা পড়েছি দেশকে ভালোবাসার জন্য, আমি আসলে শিমুল মুস্তাফা হওয়ার জন্য কবিতা পড়িনি। আমি আমার জীবনের যে কথাগুলো সেগুলো বলবার জন্য যে একটি মাধ্যম দরকার সেটা আমি কবিতা হিসেবে নিয়েছি। আমি হয়তো ভাগ্যবানের কারণে যে আমার নামটা মানুষজন জেনে গেছে কেউ কেউ, কিন্তু কবিতাতে যদি নাও জানতো তাও হয়তো আমি কবিতার মধ্যেই থাকতাম। আমার জীবনে প্রতি মুহূর্তে মুহূর্তে বর্ণাঢ্য বলবো না, খুব লোমহর্ষক কিছু ঘটনা আছে যেগুলো কবিতার জন্য হয়েছে। আমি জীবনে মানুষকে চিনেছি, আমি মানুষের ভালোবাসা কিরকম হতে পারে, নেগেটিভ সেন্সে ভালোবাসা দেখেছি, পজিটিভ সেন্সে ভালোবাসা দেখেছি। 1995 সালে যখন আমার বাবা সিরোটিক লিভারে খুব আক্রান্ত হয়েছিলেন, তখন প্রতিদিন তার অনেক রক্ত লাগত, খুব কমন একটি রক্ত এ পজিটিভ। তো সেই সময় রক্ত প্রতিদিনই 3 ব্যাগ 4 ব্যাগ করে লাগত। একটা সার্টেন পিরিয়ডে 1 বছর পরে দেখা গেল আর রক্ত পাওয়া যাচ্ছে না, সবার কাছ থেকে নাও হয়ে গেছে। তো আমি তখন কি করতাম, এই সূর্য সেন হল, তারপরে জহুরুলক হল, প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি হলে হলে যেতাম। তাদের সাথে একটাই আমার ডিলিংস ছিল যে আমি সারা রাত কবিতা পড়ব, সকালবেলা তারা রক্ত দিবে। তো এটা আমার জীবনের একটি বড় পাওয়া যে আমার বাবার রক্ত নেবার জন্য আমি সারা রাত কবিতা পড়তাম। ময়মনসিংহ একটি ঘটনা আছে এরকম যে আমি কবিতা পড়ছি, কবিতা পড়তে পড়তে তখন ওই আমাদের সময় যেটা ছিল যে রাতের বেলা বাস আসতো না, আমরা 6:30 সময় লাস্ট বাস, আমি তাড়াতাড়ি কবিতা পড়ে মঞ্চ থেকে নেমে যাচ্ছি, তখন 3-4টা ছেলে হাতে ছুরি নিয়ে মঞ্চে উঠে গেল। উঠে যেয়ে বলল যে আপনি যদি কবিতা বন্ধ করেন তাহলে এখন পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেবো, ঢাকায় কিভাবে যাবেন সেটা আমাদের ব্যবস্থা, আপনি কবিতা পড়েন। সেই কবিতা পড়লাম রাত 9টা পর্যন্ত, এবং সত্যি সত্যি দেখলাম যে তারা 4টা মোটরসাইকেল করে, একটি মাইক্রোবাস ভাড়া করে আমাকে গাজীপুর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবং আমি বলি যে এই যে ছন্ন ছাড়া মানুষগুলোর মধ্যেও যে প্রেম ছিল, কবিতা ছিল, এগুলো আমরা আবিষ্কার করতে পারিনি। আমি কবিতা পড়ে আবিষ্কার করেছি যে এই ধরনের মানুষগুলো যে কবিতার জন্য নিজের রক্ত দিচ্ছে, কবিতার জন্য মঞ্চে ছুরি নিয়ে উঠছে, আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে আমি কখনো কোনো পুরস্কার পাইনি, সেই অর্থে মেডেল পাইনি, ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি, বা কোনো সম্মাননা আমার জীবনে কখনো আসেনি, কিন্তু আমি মানুষের কাছ থেকে যে সম্মাননা পেয়েছি সেটা আমার জন্য এখন প্রচন্ডভাবে মনে করি যে এটা একটি দায়িত্ব হয়ে গেছে যে এই মানুষগুলোকে আমার কবিতা শোনাতে হবে।
ভালো লাগলো। আমি শুনেছি, আমরা শুনেছি তুমি একটা আবৃত্তির স্কুল চালাও, দেশের ছেলেমেয়েরা এই অবসংস্কৃতির সময়ে ওরা এখন আবৃত্তি শিখছে, ওদের কথা কিছু বলো।
আসলে আবৃত্তি তো হচ্ছে একটা মাধ্যম, আমি সবাইকে বলি যে জীবনে সফলতার থেকে একজন ভালো মানুষ হওয়া খুব বেশি জরুরি। সফলতা শব্দটি খুব আপেক্ষিক। তো আমি আমার যে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি আছে, আজকে 31 বছর ধরে এই সংগঠনটি আমি চালাচ্ছি, এখানে আমি কিন্তু কবিতা শেখাই না। এখানে আমি যে জিনিসটা খুব মানুষকে বোঝাই যে কবিতা তো আসলে কণ্ঠের বিষয় না, কবিতা হচ্ছে মস্তিষ্কের বিষয়, অনুভবের বিষয়, বোধের বিষয়। এই বোধ ক্ষমতাটা যত বেশি তৈরি হবে, যত অনুভবের জায়গায় আমরা যেতে পারব, যত বেশি গভীরে যেতে পারব মানুষের চিন্তা চেতনা আদর্শের এবং দেশপ্রেম, দেশপ্রেম ছাড়া তো হবে না, এই জায়গায় যত বেশি আমরা যেতে পারব কবিতা আপনা আপনি বেরিয়ে আসবে।
ব্রিসবেনে আমার মনে হয় গোটা বিশ্বেই তোমার অনেক ভক্ত আছে, তার মধ্যে আমি ব্রিসবেনের বেশ কিছু মানুষকে চিনি যারা কবিতার পাগল এবং শিমুলের পাগল, ওদের জন্য কিছু বলো।
আমার পাগল হওয়ার কিছু নেই, মানে পাগলটা তো আসলে কবিতার জন্যই, এবং মানুষ মূলত পাগল, এবং এই পাগলামিগুলো দুটো ধরনের থাকে। কিছু কিছু পাগলকে আমরা খুব ভালোবাসি, এবং সেই পাগলগুলোই হচ্ছে হয়তো যারা কবিতা পড়ে, কবিতার সাথে সম্পৃক্ত, যারা সংস্কৃতি চর্চা করে। এবং আমরা দেখেছি প্রত্যেক পরিবারেই যখন একজন গান গায়, বাসার সবাই বলে ও তো পাগল, গান টান করে। এই পাগলামি যে কত মধুর, এবং আমি মনে করি যে কিছু কিছু পাগলামি, একটা গান আছে মান্নাদের যে যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। আসলে যে যখন আমাকে কেউ বলে যে ও তো কবিতার পাগল, আমার কাছে মনে হয় এর থেকে বড় পাওয়ার কিছু নেই। তো যদি ব্রিসবেন এরকম পাগল থেকে থাকে, তা আমি মনে করব যে এই পাগলগুলো আরো বেশি হোক এবং পাগলামি আরো বেশি করুক, এবং সেই পাগলগুলো জানি দিন দিন আরো পাগল হয়।
তোমার কণ্ঠ শুনে পাগল না হয়ে উপায় নেই। আবৃত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ভাবনা আছে কি?
আমি ভবিষ্যতে বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে যে আমি বর্তমানে খুব বিশ্বাসী যে আমি যদি বর্তমানে কোনো সৎ, সঠিক এবং আমার আদর্শের কাজগুলো করে যেতে থাকি, একসময় সেটাই হয়তো ভবিষ্যতে কোনো কাজ করবে। আমি যখন এই বইমেলা যখন মধ্য বা প্রথম দিকে 80-এর দশকের প্রথম দিকে যখন আমার অ্যালবামগুলো বেরোয়, আমি কিন্তু ভবিষ্যতে আবৃত্তির অ্যালবাম বিক্রি হবে এই আশায় কিন্তু ওখানে যাইনি। আমি গিয়েছি যে আমার ভালো লাগাটা ওখানে যেতে হবে, বইমেলার মধ্যে বই বিক্রি হচ্ছে, এর পাশে যদি একটু কবিতা বাজে এবং সেই কবিতা বাজার সাথে সাথে যে বইমেলাটার আবহাওয়া যে পরিবর্তন হয়ে যায়, মানুষের মধ্যে যে একটা চেতনার তৈরি হয়, সেই চিন্তা থেকে আমি গিয়েছি এবং মাটিতে ফুটপাতের মতো কাপড় বিছিয়ে আমি আমার অ্যালবাম বিক্রি করেছি। আমি কিন্তু ভাবিনি যে এই অ্যালবামগুলো কখনো বিক্রি হবে বা এই অ্যালবামগুলো কেউ শুনবে। আমার ভালো লাগার থেকে করেছি ভবিষ্যৎ বলে আসলে আমার কাছে মনে হয় যে পরিকল্পনা করলে কোনো কিছু হয় না, আবার পরিকল্পনা ছাড়াও হয় না, একটা গন্তব্য থাকতে হয়। কিন্তু শিল্পের আসলে কোনো পরিকল্পনা করা আমার মনে হয় না যে খুব বুদ্ধিমান কিছু। শিল্প তার সঠিক সততার সাথে কর্মটা করে গেলেই হয়, একটা সময় বলে দিবে যে এটা আসলে কোন দিকে যাবে।
অপূর্ব, এটি ভিন্ন ধর্মী ভাবনা। সবার শেষ প্রশ্ন, যদি আবার ডাকি আসবে তো?
আমাকে কি আবার ডাকবে, এটাও একটা প্রশ্ন। প্রশ্নটা এই কারণেই বলি যে আমি আসলে ভালোবাসার টানে আসি। ভালোবাসা দুটো জায়গাতে থাকে। আমার একটি কথা আছে যে যত দূর বাংলা ভাষা তত দূর বাংলাদেশ। আমি মনে করি যে এই যদি ব্রিসবেনে যদি আমার বাংলা ভাষা থাকে, বাংলা ভাষাভাষী কেউ থাকে, তাহলে এই ব্রিসবেনও আমার বাংলাদেশ। ভাষা যত দূর দেশ তত দূর। এই চিন্তায় আমার কাছে মনে হয়েছে যে অল্প সময়ের জন্য, একেবারে স্বল্প সময়ের জন্য ব্রিসবেন আমি এসেছি এবং আমার কাছে খুব দুঃখ থেকে যাচ্ছে যে এত সুন্দর একটি শহর একটি সেটাকে আমি সেভাবে দেখতে পারিনি। আর আমি ভাগ্যবান মনে করব, এখনো ভাগ্যবান মনে করছি যে আমার মতো একজন নগণ্য মানুষকে এত দূরে এত অর্থ ব্যয় করে এখানে নিয়ে আসা হয়েছে। আমাকে ডাকলে, যখন ডাকবে, আমি আমার যে কোনো পরিস্থিতিতে আমি আসব এবং সানন্দে আসব।
আশ্বাস পেয়ে অনেক ভালো লাগলো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কথা শুনছিলেন শিমুল মোস্তফার, বাংলাদেশের নন্দিত আবৃত্তিকার। সময়ের স্বল্পতার জন্য কথা আর বাড়াতে পারছি না, তো আশা রাখছি ভবিষ্যতে শিমুলকে আবার পাব, আপনাদের মাঝে আবার শিমুলকে নিয়ে ফিরে আসব। সবাইকে ধন্যবাদ।
Are you looking to settle permanently in Australia? Our migration specialist at Education Embassy can help you with a wide range of visas as per your needs. Our migration experts have more than 9 years of experience combined in both migration and education services. For all your possible options, contact our principal consultant, Mr. Saurav Agarwal, now on 0426-089-600 for free migration advice and step-by-step guidance towards your goal. You can contact the Education Embassy office on 3162-9255 or visit our website at www.eduembassy.com.au or join us on Facebook and become one of our 12,000 followers. Station sponsor.
ফিরে এলাম আবার অনুষ্ঠান নিয়ে। আমরা একটি অত্যন্ত সুন্দর ইন্টারভিউ শুনলাম, যেখানে তাদের ভেতরকার কিছু কথা আমরা জানলাম, খুবই ভালো লাগলো। এবং সবথেকে যেটা ভালো লাগলো যে ওনাদের এই যে ব্রিসবেনবাসী ওনাদের মনের মধ্যে গেঁথে গেছেন, যে ভালোবাসাটা পেয়েছেন এটা কিন্তু খুব বড় পাওয়া। আপনাদেরকে বলে রাখি যে দেখুন, প্রত্যেকজন শিল্পীর যে শিল্পকর্মটা তারা করে থাকেন, তাদের কতটা তারা পুরস্কার পেল বা কতটা সম্মাননায় ভূষিত হলেন, ভূষিতা হলেন, কত স্মারক পেলেন, সেটার থেকেও বড় কথা হচ্ছে মনের মণিকোঠায় প্রচুর ফলোয়ার হওয়া, প্রচুর শ্রোতাদের ভালোবাসা পাওয়া, প্রচুর দর্শকদের ভিড় হওয়া, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেটাই দুজনে পেয়েছেন এবং আবারও আসতে চেয়েছেন এবং আসতে শুধু চাননি, মানে খুবই সেই উচ্ছ্বাসটাও তাদের মধ্যে আমরা দেখলাম এবং ভেতরকার অনেক কথা শুনলাম। তো তোমাকে এবার জিজ্ঞেস করি, তোমাদের তো এই ইভেন্টটা খুব সাকসেসফুল হয়েছে, নিশ্চয়ই পরবর্তীকালে তোমাদের মাথার মধ্যে সেটা নিয়ে একটু বলো, নেক্সট ইভেন্ট তোমাদের কি প্ল্যান?
আমাদের সামনে একটা আরো একটা বড় ইভেন্ট আছে, যেটা আমরা এখনো মানে কেবল আজকে প্রচার শুরু করলাম, এখন পর্যন্ত আমাদের ভেন্যু কিছু ঠিক হয়নি। তো আমরা 15 জুলাই আসলে আমাদের অ্যাসোসিয়েশন নিয়ে আসছে হাবিব এবং তার বাবা ফেরদৌস ওয়াহিদ। ওনারা দুজন খুবই পপুলার বাংলাদেশে, তো ওনাদেরকে নিয়েছি। ওনাদের প্রচুর ফ্যান আছে এখন ব্রিসবেনে এবং সারা আসলে সারা পৃথিবীতে। তো আমরা এখন পর্যন্ত আসলে সবকিছু কনফার্ম, মানে এটা কনফার্ম, ডেফিনেটলি ডেটটা কনফার্ম, কিন্তু যেহেতু ভেনু এগুলো এখনো কিছু ঠিক হয়নি, আমরা গ্র্যাজুয়ালি সবাইকে জানাবো আস্তে আস্তে যে আসলে টিকিট।
তাহলে তোমাদের প্ল্যান অফ অ্যাকশনটা শুরু হয়ে গেছে, আজকে হলো এপ্রিলের 5 তারিখ, তো এপ্রিল মে জুন মানে সাড়ে তিন মাস মোটামুটি রাফলি একটা সময়।
এটা আসলে আগে বলে দেওয়ার কারণ, তুমি তো জানো স্বাগতা, আমাদের ব্রিসবেনে বাঙালিরা সাধারণত উইকেন্ডে ফ্রি থাকে না, আমরা সারাক্ষণ দাওয়াতেই ব্যস্ত থাকি। এবং ধরো আমার এই পর্যন্ত ধরো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দাওয়াতও এখন পর্যন্ত লিস্টে চলে এসছে সবাই
2017-র।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ বছরের শেষ পর্যন্ত, সেই জন্য আগে থেকেই বলা যাতে সবাই জায়গাটা খালি রাখে।
হ্যাঁ, সেটা একটা ব্যাপার, সেজন্য জুলাইটা যাতে 15-ই জুলাই, যেমন ডক্টর নীলা বললেন, সবাইকে আপনাদের একটা মৌখিক আমন্ত্রণ জানানো রইল। এরপরে ধীরে ধীরে ফেসবুকের পাতায় তো সেই মানে সেগুলো জানতেই পারবেন, সমস্ত কিছু জানতে পারবেন 15-ই জুলাইটা। এর মধ্যে আপনারা ক্যালেন্ডারে বা ডায়েরিতে একটুখানি নোট করে রাখুন। আমরা ধীরে ধীরে একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা কিভাবে দেখো সন্ধ্যাটা চলে গেল, তাই না? আমাদের সুরে গানে আমরা ছিলাম আজকে সন্ধ্যাতে। সবার কাছ থেকে বিদায় নেব আমি স্বাগতা, এবং আমার সঙ্গে
আমি নীলা, এবং সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি গান এবং কবিতায়।
হ্যাঁ, আমরা একটা গানের খানিকটা অংশ শুনে শেষ করে দেব। ভালো থাকবেন সবাই, আবারও কোন এক অনুষ্ঠানে চলে আসবো আপনাদের সঙ্গে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ব্রিসবেন বাংলা রেডিও 4EB 98.1 FM।
Radio 4EB FM 98.1.